الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর প্রিয় বান্দায়। এই অনুষ্ঠানের নাম যেভাবে আল্লাহর প্রিয় বান্দা রয়েছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহর সেই নেক বান্দাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমনিভাবে আমরা বিগত অনেকগুলি এপিসোডে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কেমন হওয়া উচিত, আল্লাহর প্রিয় বান্দারা কেমন ছিল, তো ওই সমস্ত বিষয় আমরা শ্রবণ করে নিয়েছি। তো দর্শকবৃন্দ, আসুন না আমরা আজকে এই অনুষ্ঠান দেখার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা যেই কাজের ক্ষেত্রে আমরা নিয়ত না থাকবে তো সেই ভালো কাজেরও সব অর্জন হবে না। তো যেভাবে আমরা ইলমে দিন এই প্রোগ্রামগুলির মাধ্যমে আমরা অর্জন করে নিচ্ছি, যদি আমরা সেই অনুযায়ী আমল না করি তো কাল কিয়ামতের দিন আমাদের আফসোসের মধ্যে থাকতে হবে। কারণ কেননা হাদিসে পাকের মধ্যে এটাও ইরশাদ করা হয়েছে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি আফসোস করবে যারা দুনিয়াতে ইলিম অর্জন করার সুযোগ পেল এবং তার ইলিম অর্জন তার অন্য মানুষ সে তার ইলিম থেকে উপকারও পেল, কিন্তু ইলিম অনুযায়ী সে নিজে আমল করলো না। তো দর্শকবৃন্দ, আমরা তো ইলমে দিন অর্জন করেই নিচ্ছি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে, তো সেই অনুযায়ী কি আমরা আমল করছি কি না, তো এর জন্য আসুন আমরা আমলের নিয়তে আজকে আমরা প্রোগ্রামটি দেখব। আরও ভালো ভালো, যত বেশি ভালো নিয়ত হবে তো আমাদের সব তত বেশি হবে ইনশাল্লাহ। আসুন আমরা আজকের আলোচনা যে বিষয় রেখেছি, তো এই বিষয়টা যদি আমাদের প্রত্যেকের মধ্যে এটার চর্চা হয়ে যায়, প্রতিটা কাজের ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টা স্মরণ রাখি, তো আমল করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় তো আমাদেরকে আল্লাহ মাফ করবেন। তো ঠিক ওরকমই একটি বিষয় আমরা রেখেছি, আমাদের আজকের বিষয় হচ্ছে তওবাকারী আল্লাহর পছন্দনীয়। তো যারা তওবা করে, গুনাহ করার পর তওবা করে, তারা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। তো এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে অনুষ্ঠান থেকে আমরা শুনবো। মুবাল্লিগ ইসলামী ভাই রয়েছেন আমাদের মাঝে, তো আসুন আমরা শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মক্কী মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের দিন আমার কাছাকাছি আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আসুন দর্শকবৃন্দ, আমরা দেরি না করে আজকের বিষয় নিয়ে আমরা মুবাল্লিগ ভাই থেকে আমরা আলোচনা শুনব। জি সাজিদ ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আহসান ভাই, আজকে যে বিষয় নেওয়া হয়েছে তওবাকারী আল্লাহ তাআলার প্রিয়, আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আসলে প্রত্যেক বিষয় তো গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে তওবা এটা প্রত্যেক মানুষকে করা দরকার, প্রত্যেক দিন করা দরকার, গুনাহ হওয়ার সাথে সাথে করা দরকার। আর তওবাকারী আল্লাহ তাআলার অনেক প্রিয় হয়ে থাকে, আল্লাহ তওবাকারীকে খুব পছন্দ করে থাকেন।
হ্যাঁ আল্লাহ।
তো এই ব্যাপারে কিতাবের মধ্যে আসছে হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ইনাকে কেউ জিজ্ঞাসা করলো যে হুজুর আপনার তওবা করার পিছনে কারণ কী, কারণ তিনি তওবা করার পূর্বে তিনি নেশা করতেন, শরাব পান করতেন। তো ইনার তওবা করার যে কারণ এটা বর্ণনা করলেন, বলতেছে কি আমি একজন পুলিশের মানে অফিসার ছিলেন, ইনার একটা 2 বছরের মেয়ে ছিল, তো ওই মেয়েটা ইন্তিকাল করেছে, তো এর সুখে ইনি আরও বেশি কী করতেন মানে নেশা করতেন। তো বলা হচ্ছে যে বছর ইনি তওবা করতেছে ওই বছরের শবে বরাতের ইশারা নামাজও না পড়ে নেশা করে তিনি কি ঘুমিয়ে গেলেন।
আল্লাহ।
তো ঘুমের মধ্যে ইনি স্বপ্ন দেখলেন যে ইনার পিছনে একটা বিশাল আকারের সাপ ইনাকে ধাওয়া করতেছে, ইনি ওইটা থেকে বাঁচার জন্য পালাচ্ছে। তো মাঝখানে একটা দুর্বল সাদা পোশাকওয়ালা বুজুর্গের সাথে সাক্ষাৎ হলো। তো ইনি খুব আফসোস করে বললো, হায় আমি আজকে অনেক দুর্বল, আপনাকে এই বিপদ থেকে আমি বাঁচাতে পারতেছি না, আপনি সামনে যান, সেখানে মুসলমানদের কিছু আমানত রাখা আছে, যদি আপনারও কোনো আমানত থাকে তাহলে আপনি কি হয়তো এই বিপদ থেকে বাঁচতে পারবেন। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলাই ভয়ের মধ্যে তো দূরে দূরে ওই পাহাড়ের দিকে গেলেন। তো দেখতেছে সেখানে কিছু মানে খুব সুন্দর সুন্দর মাদানী মুন্নি ওইখানে কি আছে। তো কেউ বলল যে দরজা খুলে দাও, ওনাকে ভিতরে যেতে দাও, যদি এখানে এনার কেউ থাকে তাহলে তিনি এই মুসিবত থেকে কি পাবে, বাঁচতে
হয়তো বাঁচতে পারবে।
তো ওনার ছোট্ট মেয়ে যখন দরজা খুললো দেখলো যে এটা তো আমার আব্বা, এরকম বলে বের হয়ে নাকি জড়িয়ে ধরলো। তো এনাকে যখন জড়িয়ে ধরলো তো ওই সাপটা কি চলে গেল। তো তিনি বাঁচতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন। তো জিজ্ঞাসা করলেন যে মানে তোমরা এখানে কি করতেছো, বলতেছে মুসলমানদের যে মানে ছোট বাচ্চা ইন্তেকাল করে তারা সবাই এখানে জমা হয়ে এখানে থাকে। আর বলল যে মানে আমাকে যে সাপ ধাওয়া করতেছিল এটা কি, তো বলতেছে এটা হচ্ছে আপনার গুনাহ, আপনার এই গুনাহগুলো একটা সাপের আকৃতি নিয়ে আপনাকে কি জাহান্নামে পৌঁছানোর জন্য কি
চেষ্টা করতেছে।
আর পথের মধ্যে যে একটা মানে খুব সুন্দর সাদা পোশাকওয়ালা বুজুর্গের সাক্ষাৎ করলো, বলছে এটা আপনার নেকি, কিন্তু আপনার নেকির তুলনায় গুণা বেশি হওয়ার কারণে আপনার ওই নেকি আপনাকে বাঁচাতে পারে নাই। তো এরপরে ওই ছোট্ট মেয়ে ইনার আব্বাজানের ধারি ধরে বলল যে মানে একটা কোরআনে পাকের আয়াতে মোবারকাত তিলাবত করলো, যার অর্থ অনেকটা এরকম আছে যে মুসলমানদের জন্য এখনও কি ইমানদারদের জন্য এখনও কি ওই সময় আসেনি যে তারা ঝুঁকে পড়বে আল্লাহ তাআলার স্মরণে ওই সত্যের জন্য। তো এই আয়াতে মোবারকার তিলাবাত শুনে ইনার অন্তরের মধ্যে চোট লাগলো। তো এরপরে ইনি ঘুম ভেঙে গেল, অনেক কান্না করলেন এবং আল্লাহ তাআলার দরবারে সত্য অন্তরে তিনি তওবা করলেন। এবং তওবা করে তিনি ওনার সময়ের মানে আউলিয়া কিরামের মধ্যে অনেক উচ্চ মকামের মধ্যে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো আসলে দেখেন গুনাহ যতই বড় হোক আল্লাহ তাআলার দয়া থেকে বড় নয়। তো এখন আমরা আল্লাহ তাআলার দয়া থেকে বড় নয় মনে করে গুনাহ করতে পারবো না। তো আমাদেরকে উচিত গুনাহ যখন হয়ে যায় তখন আল্লাহ তাআলার দরবারে আমরা যেন নিজের অপরাধকে স্বীকার করে আমরা যেন লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কি করে সত্য অন্তরে তওবা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবে এবং আমাদেরকে কি করবে, মাফ করে দিবে। আর তওবাকারীকে আল্লাহ তাআলা শুধু মাফ করে না, বরং আল্লাহ তাআলা তওবাকারীকে মাফ করার সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় বান্দাও বানিয়ে নেয়।
সুবহানাল্লাহ। তো কিতাবের মধ্যে সাজিদ ভাই এরকমও আসছে যে সত্যিকারের তওবাকারী হচ্ছে এমন যেমন তিনি আর কখনো গুনাহই করেনি, এরকম তওবাকারী। তো খুব সুন্দর ওয়াকিয়া আপনি বললেন যে এই ঘটনা থেকে আসলে আমাদের জন্য দর্শক যারা দেখছেন তো এদের জন্য অনেক অসংখ্য মাদানী ফুল আমরা এই ঘটনা থেকে পাই। তো দেখুন একজন গুনাহগার বান্দা যে পূর্বে মদপান করত, তো সেই বান্দাও আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হলো যে ওই জামানার মধ্যে কি একদম প্রসিদ্ধি লাভ করলো, আল্লাহর ওলি হয়ে গেল। তো দেখেন তো এর একটি কারণ ছিল, এটা হচ্ছে তওবা করা, এবং তওবা হচ্ছে সত্যিকারে অন্তর তওবা করা। তো আমরা আচ্ছা তওবা যে আমরা করি সাজিদ ভাই, অনেক সময় দেখা গেছে তওবা আমরা কীভাবে করব, যেমন আমরা অনেক সময় কিছু একটা গুনাহ করলে বা ভুল করলে আমরা অনেক সময় তওবা করে ফেলি, হ্যাঁ যে তওবা হ্যাঁ এটা আর করবো না। তো পরবর্তী দেখা যায় যে সেই গুনাহ আবার আমাদের দ্বারা হয়ে যায়। তো আসলে হাকিকি তওবা এটা কীভাবে করণীয়, কীভাবে করা যেতে পারে?
জি দেখেন তওবার তো শর্ত আছে, তো তওবা করার সময় ওই শর্তগুলো তার মধ্যে পাওয়া যেতে হবে।
আচ্ছা,
আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছে যার সারাংশ, যে ব্যক্তি জুলুম করার পরে তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তবে আল্লাহর আপন অনুগ্রহ সহকারে তার প্রতি দয়া মানে তার প্রতি ফিরে চাইবেন, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি জুলুম মানে এখানে গুনাহ কি বোঝানো হয়েছে, যেটা আমরা কবিরা গুনাহ সাগিরা গুনাহ
নিজের নফসের বিরুদ্ধে আমরা যে জুলুম করি এটা তো গুনাহ,
নফসের উপর জুলুম করে থাকি, আত্মার উপর জুলুম করে থাকি, অর্থাৎ গুনাহগুলো করে থাকি, এটাকে জুলুম বলা হয়েছে। আর যে ব্যক্তি জুলুম করার পরে সে আল্লাহর কাছে তওবা করে নিজেকে সংশোধন করতে চাই, এখানে বলা হয়েছে শুধু তওবা না, তওবা করার পর নিজেকে কি করে নেবে, শুধরাই নেবে,
মানে তার তওবার তওবার এটা নিয়ত থাকে যেন আমি সংশোধন হয়ে যাব, নিজেকে
শুধরাই নেবে,
শুধরাই নেবে,
আর সে ওই ভুল পথে আর যাবে না, খারাপ পথে আর যাবে না। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। তো আসলে তওবার ব্যাপারে যে উলামায়ে কিরাম কিতাবের মধ্যে বর্ণনা করছে যে বলা হচ্ছে তওবার জন্য তিনটা শর্ত আছে।
আচ্ছা,
প্রথম নম্বর শর্ত কি, তাকে যে গুনাহ তার থেকে হয়েছে ওই গুনাহকে স্বীকার করে নেওয়া। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কি, ওই গুনার জন্য লজ্জিত হওয়া। এবং তৃতীয় নম্বর যেটা শর্ত, এটা হচ্ছে কি, ওই গুনাহ আর না করার জন্য তাকে পাকা পুক্ত ওয়াদা করা,
ওয়াদা করা
যে আমি ইনশাআল্লাহ আর কখনো এই গুনার প্রতি যাব না,
যাব না।
মনে করেন কেউ মিথ্যা বলে গুনাহ করছে, তাহলে তাকে এটার জন্য স্বীকার করতে হবে, আমি মিথ্যা বলে এটা অবশ্যই গুনাহ করছি,
প্রথমে তো স্বীকার করতে হবে। আচ্ছা,
তারপরে তাকে লজ্জিত হতে হবে,
দুই নম্বর যে শর্তটা, বিষয়টা
লজ্জিত হওয়া মানে কি, এটা না যে আমি বললাম, হাসি দিলাম, কান ধরলাম, গালের মধ্যে দুইটা থাপ্পড় মারলাম, এটাকে তওবা বলে না,
এটাকে
লজ্জিত হওয়া মানে কি, এটার একটা আমি বোঝানোর জন্য আর কি মাদানির চ্যানেলের দর্শকদেরকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন কেউ যদি পরীক্ষার মধ্যে ফেল করে, ঠিক আছে, তো তার মনের অবস্থা কেমন হয়, কেমন তার থেকে মানে ভিতরে কষ্ট অনুভব হয়, লজ্জা লাগে, ঘরে যাইতে
এখন বন্ধু বান্ধব যদি দেখে,
মুখ দেখাতে, মা বাবাকে মুখ দেখাতে, মনে করেন এসএসসি পরীক্ষা, সে দশ বছর একটা সাধনা তার, প্রাইভেট পড়ছে, টিউশনি মানে বিভিন্নভাবে সে লেখাপড়া করছে, রাত জেগে লেখাপড়া করছে, তার মা বাবাও তার পিছনে শ্রম দিছে, টাকা পয়সা খরচ করছে, তারও একটা ভালো গিয়া ছিল যে আমি একটা কী করবো, ভালো রেজাল্ট করব, সেও পরিশ্রম করছে, মনে করেন কোনো কারণে তার একটা রেজাল্ট একটা খারাপ হয়ে গেছে আর কি, ঠিক আছে, পরীক্ষা, এখন সে যেহেতু ফেল করছে, এখন সে মানে আর ঘরের মধ্যে যাইতে চাচ্ছে না, অনেক সময় দেখা যায় সেও পালিয়ে হইতে অন্য কোথাও চলে যায়, কাউকে মুখ দেখায় না, ফোন করলে রিসিভ করে না, তার রেজাল্ট কি এগুলো কাউকে বলতে চায় না, মানে লজ্জা একটা তার মধ্যে অনুভব হচ্ছে, অনুশোচনা তার মধ্যে পয়দা হয়েছে, তার চেহারা কালো হয়ে যায়, অনেক সময় চোখ দিয়ে পানি আসে, কান্না করে, এত চেষ্টা করলাম, এত এরকম করলাম, এত দোয়া করলাম, মানে আমার তারপরও কি হয় না,
অর্থাৎ সেই অনুশোচনা হতে হবে,
অনুশোচনা তার মধ্যে একটা বোঝা যাচ্ছে। এখন আমরা যে গুনাহ থেকে তওবা করতেছি, তো ওই রকম কি তওবা করার সময় আমার গুনার প্রতি আমার অনুশোচনাটা সৃষ্টি হয় কি না, আমার কথা বুঝছেন,
এটাও যাচাই করতে হবে,
কারণ এখানে যেটা দুই নম্বর শর্ত দিছে, তাকে ওই গুনার জন্য যেন অনুশোচনা হয়, লজ্জিত হয়। লজ্জিত মানে কি, যে আসলে এটা আমি অনেক বড় ভুল করছি, এটা আমি আল্লাহ নাফরমানি করছি, আল্লাহ যদি নারাজ হয় তাহলে আমি আমার শাস্তি হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, মানে নিজের মধ্যে একটা আল্লাহর ভয় পয়দা করে, মানে ডর এবং নিজেকে বিত সন্ত্রস্ত করা,
কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে
এবং লজ্জিত হওয়া, বিনয় প্রকাশ করা। কারণ হাদিসে মুবারকাত খোলাসা হচ্ছে কি, আর নাদামু তওবা, তওবা হচ্ছে কি আফসোস আর অনুশোচনা করার নাম। বান্দা যখন আফসোস করবে, অনুশোচনা করবে, তখনই বোঝা যাবে যে আসলে সে সত্যিকার অর্থে কি করতেছে, তওবা করতেছে। আমির আহলে সুন্নাহর একটা রিসালা আছে, নদীর আওয়াজ, এর মধ্যে খুব সুন্দর একটা মানে ঘটনা লিখছে, মানে দুইজন ব্যক্তি মসজিদের দিকে যাচ্ছে, একজন ব্যক্তি তো উজু করে পবিত্রতা হয়ে মসজিদে ঢুকে গেছে, আরেকজন ব্যক্তি উজু করে পবিত্রতা অর্জন করে মসজিদে ঢুকতে চাচ্ছে আর ঢুকতেছে না, ঢুকতে চাচ্ছে কিন্তু সে ঢুকছে না, সে বাইরে দাঁড়িয়ে আছে এবং ভয়ে কাঁপতেছে। তো কেউ জিজ্ঞেস করলো যে মানে তুমি মসজিদে কেন যাচ্ছ না, ঢুকতেছে না কেন, কই মানে কোথায় আমার মতো একজন অপরাধী, গুনাগার, পাপি, কোথায় আমার নাপাক শরীর, আর কোথায় আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদ যেখানে নেককার বান্দারা থাকে, তা আমি আমার এই অপবিত্র শরীর নিয়ে গুনাহ বড় আমল নামা নিয়ে আমি কেমনে ঢুকবো, অর্থাৎ তার মধ্যে মানে এটার কি আসতেছে,
কেমন অনুশোচনা,
তো তার এই অনুশোচনা করা, এটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা ওই সময়ের যিনি নবী ছিলেন ওনার কাছে ওয়াহি প্রেরণ করলেন যে আমার এই বান্দার কাছে তুমি এই সুসংবাদ পৌঁছিয়ে দাও যে আমার বান্দা অনুশোচনা আফসোস করার কারণে, সে নিজের প্রতি গুনার প্রতি মানে লজ্জিত হওয়ার কারণে আমি তাকে সিদ্দিকিনের মর্যাদায় পৌঁছে দিচ্ছি।
আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন আমরা যে অনুষ্ঠান করতেছি এটা হচ্ছে কি আল্লাহর প্রিয় বান্দা,
প্রিয় বান্দা।
তো মনে করেন নবীগণ আলাইহিমুসসালামের পর যাদের মর্যাদা সবচেয়ে বেশি এনাদেরকে বলা হয় সিদ্দিক। সিদ্দিকির মর্যাদা কি
অনেক বেশি,
অনেক বেশি। তো ওই ব্যক্তি শুধু একটু অনুশোচনা করেছে, লজ্জিত হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে সিদ্দিকের মর্যাদার মধ্যে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে তওবা করার কত কল্যাণ রয়েছে। তওবাকারী তো তারাই, তওবাকারী তো আসলে যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়, আল্লাহ তাআলার প্রতি যাদের আকীদা যত বেশি মজবুত, ঈমান যাদের যত মজবুত, তো তারাই কিন্তু তওবার প্রতি বেশি ধাবিত হয়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা অনেক সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, তওবাকারীদের অনেক পুরস্কারের কথা আমাদেরকে বলেছেন। যারা আমরা গুনাহগার রয়েছি, গুনাহ করি প্রতিনিয়ত, তো আমরা গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা অনেক সুসংবাদমূলক বাণীও আল্লাহ তাআলা বলেছেন। যেমনিভাবে কুরআনুল কারিমের মধ্যে 28তম পারা সূরা তাহরিমের 8নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ, আল্লাহর প্রতি এমনভাবে তওবা করো যার পর গুনাহের প্রতি যেতে না হয়। যে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে যে হে ইমানদারগণ, আল্লাহ পাকের দরবারে এমনভাবে সত্যিকার তওবা করো যার প্রভাব তওবাকারীর আমলের প্রকাশ পায় এবং তার জীবন আনুগত্য ও ইবাদতে লিপ্ত হয়ে যায় আর সে গুনাহ থেকে বাঁচতে পারে। তো একবার আমিরুল মুমিনিন হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর সাহাবিরা বলেন যে তওবাতুন নসুহা হলো যে তওবা করার পর মানুষ আবারও গুনাহের দিকে না যাওয়া, যেমনিভাবে বের হওয়া দূত আবারও স্থানের দিকে ফিরে না যায়। তো এরকম বিষয়ে বলা হয়েছে যে তওবাকারীরা এরকম হবে। তো আসুন দর্শকবৃন্দ, আমরা উৎসাহের জন্য আরও কিছু আমরা হাদিসে পাক থেকে কিছু বাণী শ্রবণ করি। যেমন রাসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তওবাকারী আল্লাহ পাকের বন্ধু এবং গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যে গুনাহই করেনি। এবং নাম্বার দুই ইরশাদ করা হচ্ছে যে আল্লাহ পাক নাফরমান জন্য যারা দিন রাত তওবার পাশাপাশি আপন দয়াময় হাত প্রসারিত রেখেছেন এমনকি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। এবং নাম্বার তিন ইরশাদ হচ্ছে যদি তুমি এত বেশি গুনাহ করো যে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, অতঃপর তুমি লজ্জিত হলে তবে আল্লাহ পাক তোমার তওবা অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম যখনই আমরা গুনাহ করব, নফসের উপর আমরা জুলুম করব, তখন যেন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার রহমত থেকে যেন আমরা নিরাশ না হই। তো এই এই বিষয়ে একটি ঘটনা স্মরণ এসে গেল যে এক ব্যক্তি, তিনি তার জীবনের অর্ধেক বছর তিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, তো বাকি তার জীবনের অর্ধেক তিনি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছেন। তো একদিন হঠাৎ তিনি যখন আয়নার সামনে আসলেন, নিজের চেহারাকে দেখলেন, তো দেখলেন যে তার শরীরের অনেক অংশ কুচকিয়ে গেছে, চুল দাড়ি অনেক কিছুই পেকে গেছে। তো তার ওই সময়, তার ওই শেষ বয়সের দিকে তার একটা অনুশোচনা তৈরি হলো মনের মধ্যে এবং আল্লাহ তাআলাকে বলতে লাগলো যে হে মাওলা, আমি তো তোমার অর্ধেক জিন্দেগি তোমার ইবাদতে কাটিয়েছি এবং বাকি আমার জিন্দেগি তোমার নাফরমানিতে কাটিয়েছি, গুনাহে ভরা জীবন কাটিয়েছি, তো এখন যদি আমি তোমার দরবারে তওবা করি আমার কি সেই তওবা কবুল হবে? তখন একটি অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে হে আমার বান্দা, একটি আওয়াজ আসলো অদৃশ্য থেকে যে তুমি যদি আমার অর্ধ জিন্দেগি তুমি গুনাহে ভরা অতিবাহিত করেছ এবং অর্ধেক জিন্দেগি তুমি আমার ইবাদতে কাটিয়েছ এবং আবারও যদি তুমি আমার কাছে তওবা করো তাহলে আমি তোমার সেই তওবাকে আমি কবুল করব। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা আসুন না আল্লাহ তাআলার রহমতের উপর কুরবান হয়ে যাই, আমরা আল্লাহ তাআলার রহমত থেকে যেন কখনোই নিরাশ না হই। যখনই আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, শয়তান চাবেই আমরা যেন গুনাহ করি, তো আমরা এর জন্য আমাদের উচিত বেশি বেশি আমরা নেককারদের সোহবতে থাকা, বেশি বেশি ইবাদতকে বাড়িয়ে দেওয়া। তো কিতাবের মধ্যে এমনটা সাজিদ ভাই বলা হয়েছে, যখনই কেউ একটি গুনাহ করবে তো সে যেন এটার বদলা আবার একটি নেকির কাজও করে নেয়, যেন এটার বদলা হয়ে যায়। তো এই বিষয়ে কি বলবেন?
আসলে যেটা তোবার ব্যাপারে আসছে,
জি,
তোবার তো প্রথমে শর্তগুলা দেখতে হবে,
তিনটা শর্ত তো অবশ্যই থাকতে হবে আমাদের মধ্যে,
থাকতে হবে। সাথে সাথে তোবার বিভিন্ন ধরন আছে, যেমন মনে করেন কিছু হক আছে আল্লাহ তাআলার হক, আর কিছু আছে বান্দার হক। যেমন মনে করেন কেউ আল্লাহ তাআলার হকের মধ্যে কিছু প্রকারভেদ আছে, যেমন নামাজ না পড়া এটা একটা গুনাহ, আল্লাহর হুকুমকে অমান্য করা। তো যখন আমি নামাজ কাজা হওয়ার গুনাহ থেকে তোবা করব, রোজা কাজা হওয়ার গুনাহ থেকে তোবা করব, হজ ফরজ হওয়ার শর্তে না করা এটা একটা
গুনাহ,
এগুলো থেকে যখন আমি তোবা করব, তখন আমাকে তোবা করার সাথে সাথে আমার ওই কাজা নামাজগুলো পড়ে দিতে হবে, রোজাগুলোকে কি আদায় করে দিতে হবে, জাকাত ফরজ হওয়ার পরেও যে আদায় করে নাই তাকে জাকাতটা কিন্তু কি করে দিতে হবে, আবার আদায় করে দিতে হবে। আচ্ছা, আরেকটা হক আছে, যেমন মনে করেন শরীরের চোখ দিয়ে কুদৃষ্টি দেওয়া, কান দিয়ে গান বাজনা শোনা,
শ্রবণ করা,
মুখ দিয়ে মিথ্যা ফাহিশা বেহুদা কথা গালিমূলক কথা বলা, হাত দিয়ে কোনো হারাম জিনিস ধরা, পা দিয়ে হেঁটে হেঁটে কোনো গুনার রাস্তায় যাওয়া, তো এগুলোর ক্ষেত্রে তোবা হচ্ছে কি, যে শুধুমাত্র চোখের কুদৃষ্টি দেওয়ার জন্য সে স্বীকার করে লজ্জিত হয়ে তোবা করবে, আর কখনো চোখ দিয়ে কুদৃষ্টি দেবে না। এভাবে কানের গুনার জন্য এরকম তোবা করবে যে আমি আল্লাহ কান দিয়ে গান শুনে অথবা গালে শুনে অথবা গীবত শুনে অথবা যে কোনোভাবে আমি গুনাহ করছি, আমি ওই গুনার জন্য কী করতেছি, সত্যন্তর আল্লাহ তোমার কাছে তোবা করতেছি, আমি লজ্জিত হচ্ছে, আমি আর কখনো এটা আমার কানকে আমি চোখে আমার হাত পা শরীরের অঙ্গকে আমি আর কোনো গুনার মধ্যে লাগাবো না। প্রথমের যেটা হক ছিল এটা তো তোবার সাথে সাথে তাকে ওইগুলার যেগুলো সে কাজা করেছে ওইগুলোকে আদায় করতে হবে, আর এক্ষেত্রে শুধুমাত্র তোবা করলে যথেষ্ট, আর ওইগুলোকে গুনার মধ্যে কি লাগাবে না। এভাবে মনে করেন কেউ নেশা করত, কেউ আপনার মনে করেন জুয়া খেলতো, তো ওইগুলার ক্ষেত্রে শুধু তোবাই যথেষ্ট, আর ওইগুলো কোনো গুনার কাছের দিকে আর যাবে না। এখানে আরেকটা জিনিস আছে মনে করেন, যেটা হচ্ছে কি বান্দার হকের ক্ষেত্রে, যেমন মনে করেন কারো টাকা পয়সা সে আত্মসাত করলো, চুরি করলো, তো পকেট মার করে নিয়ে নিছে, অথবা হাইজ্যাক করে নিয়ে নিছে, অথবা ঘুষ নিছে, অথবা সুদ নিছে, অথবা মনে করেন কারো জমি সে দখল করছে, এগুলো তো গুনাহ, এগুলো তো খারাপ কাজ। তো এগুলো গুনার ক্ষেত্রে তাকে কি করতে হবে, তোবাও করতে হবে, এবং ওই হারাম জিনিস যেটা সে চুরি যেভাবেই নিছে আর কি, ওইটা হকটা আবার তার কাছে কি করে দিতে হবে,
বান্দার হক এটা আবার ফিরিয়ে দিতে হবে,
ফিরিয়ে দিতে হবে। কারণ শুধুমাত্র এগুলার জন্য তোবা করলে হবে না, যেহেতু ওই জিনিসটাই তার না, ওই জিনিসটাই তো কি তার না, তো এই জন্য তাকে সাথে সাথে তার যার হক সে নষ্ট করেছে তার হক তাকে ফিরিয়ে দিতে হবে, আর না হলে তাকে রাজি করে নিতে হবে। সে যদি নিজের দয়ায় মাফ করে দেয় তাহলে তো ঠিক আছে, আর না হলে যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দা মাফ করবে না আল্লাহ তাআলা,
আল্লাহ তাআলা মাফ করবে না।
তো এই জন্য তোমার ক্ষেত্রে আসলে অনেকে আছে যে মনে করেন, এটা একটা হাদিস শরীফ আছে যার খোলাসা, কাল কিয়ামতের দিন এরকম অনেক ব্যক্তি আসবে যারা মনে করবে সে তোবাকারী, কিন্তু আসলে সে তোবাকারী হবে না। কেন তোবাকারী হবে না, সে তো বলবে যে আমি তোবা করছিলাম, কিন্তু তোবা করার সময় তার যেগুলা মানে ধরন ছিল, এহতিয়াত ছিল, শর্ত ছিল, ওইগুলোকে সে কী করে নাই, অবলম্বন পূরণ সে করে নাই, যার জন্য সে নিজেকে তোবাকারী মনে করার পরেই আল্লাহর দরবারে সে তোবাকারী হিসেবে কি হবে না, গুণ্য হবে না। তো এই জন্য আসলে আমাদেরকে উচিত যদি সত্যিকার তোবা হয়, যদি তার আসলে সত্যিকার তোবা হয়, তাহলে তার গুণা যত বড় হোক, যেমন একটু আগে আপনি হাদিস শরীফ যেটা বললেন, যদি কারো গুণা আসমান পর্যন্ত পৌঁছে যায়, সমুদ্রের ফেনা থেকে বেশি হয়, কিন্তু সত্যিকার যদি অর্থে সে তোবা করে, আল্লাহ তাআলা তার গুনাহকেও কি করে দিবেন,
ক্ষমা করে দিবেন,
ক্ষমা করে দিবেন।
তো আসলে বাস্তবিক পক্ষে যে আমরা ঘটনা তো আমরা শ্রবণ করি, তো অনেক সময় সাজিদ ভাই দেখা যায় যে আমরা তওবা করি আবারও কিন্তু সেই গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, আবার আমরা পুনরায় তওবা করি, অর্থাৎ আবার গুনাহ আমরা করে ফেলি। অর্থাৎ তওবার উপর যে ইস্তেকামত, যেটা স্থায়িত্ব, এটা আমরা ধরে রাখতে পারি না, কারণ বিভিন্ন পরিবেশ আছে আমাদের, যেই গুনাহ ভরা পরিবেশ, আমরা যখন ওই গুনাহ ভরা পরিবেশে আবার চলে যাই, তো তখন দেখা যায় যে আমাদের আবার সেই গুনাহটা হয়, তবার উপর অটল থাকার জন্য যদি কোনো মাদানি ফুল থাকে?
আসলে সৎসঙ্গ সর্ববাস, আর অসৎসঙ্গ হচ্ছে সর্বনাশ। কারণ আপনি মনে করেন তবা করছেন কিন্তু সঙ্গ অবলম্বন করছেন খারাপ, তাহলে দেখবেন তারা আবার আপনাকে গুনাতে জড়াই দিবে।
তবার উপর আমি অটল থাকতে পারবো না।
তো এই জন্য আপনি তোবা করার সাথে সাথে যেখানে গেলে গুনা হয়, যে কাজ করলে গুনা হয়, ওই কাজগুলোর দিকে না যাওয়া, ওই জায়গাগুলোতে না যাওয়া, এটাও আপনাকে কি থাকতে হবে। কারণ কিছু জিনিস আছে, যেমন মনে করেন কেউ মাদানী কাফালায় গেছে, তো আসলে সে ওইখানে অনেক কিছু ইচ্ছা হলেও করতে পারে না। আরও একটা সহজ পদ্ধতি আপনাকে আমি বলি, মনে করেন কেউ রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল শুরু করছে, যেমন পাগড়ি পরা শুরু করছে, এক মুষ্টি দাঁড়িয়ে রাখা শুরু করছে, সুন্নাত মোতাবেক সাদা পোশাক পরা শুরু করছে, মিসওয়াক রাখতেছে, টাকনুর উপর কাপড় পরতেছে। এখন মনে করেন তার থেকে সিনেমা দেখতে মন চাইলেও, ফিল্ম দেখতে মন চাইলেও সে সিনেমা হলে যাবে না। কেন? তার মন চাচ্ছে যাওয়ার জন্য, কিন্তু সে চিন্তা করবে আমার তো পাকড়ি আছে,
অর্থাৎ তার সুন্নাত তাকে বাধা দেবে গুনাহ থেকে বাঁচার জন্য।
কি করতেছে মানা বলবে, আমার মুখে তো দাড়ি আছে, আমার শরীর তো সুন্নতি পোশাক আছে, এখন আমি যদি পাগড়ি পরে সিনেমা হলে যাই, আমি যদি দাঁড়িয়ে রেখে সিনেমা হলে যাই, সুন্নতি পোশাক পরে সিনেমা হলে যাই, তো লোকে আমাকে কি বলবে? তার মনের মধ্যে এরকম একটা জিনিস কি করবে, কাজ করবে। তো আসলে মনে করেন এরকম, মনে করেন তোবা করার সাথে সাথে যদি এরকম মানে সঙ্গ অবলম্বন করে এবং পদ্ধতি অবলম্বন করে সুন্নতের উপরে যদি সে আমল করা শুরু করে দেয়, তাহলে এই জিনিসগুলো এবং সঙ্গ ভালো সঙ্গটা তাকে আবার গুনাহ করা থেকে বাঁচাই নেবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর যদি মনে করেন সে তোবা তো করছে কিন্তু সে সুন্নতের উপর আমল করা ছেড়ে দিছে, অথবা মনে করেন সৎসঙ্গও ছেড়ে দিছে, অসৎসঙ্গের মধ্যে চলে যাচ্ছে, তখন দেখা যাবে সে তোবা করছে ঠিক, একদিন দুই দিন সে ভালো ছিল, কিন্তু এরপরে সে আবার ওই খারাপ পরিবেশে যাওয়ার কারণে আবার তার
ওই পূর্বের গুনাহে আবার সে লিপ্ত হয়ে যাচ্ছে।
মানুষের যেটা মন আছে না, এটা কিছুক্ষণ পরপর পরিবর্তন হয়। এই জন্য মানুষ সঙ্গের সাথে থাকলে ইনশাআল্লাহ এটা,
তো আমার তওবা আমি তো করে নিয়েছি, আমার তওবা কবুল হয়েছে কিনা, তো এটা কি করে বোঝার উপায় রয়েছে?
এটার জন্য নেকির উপর, তার নেকির মাধ্যমে বোঝা যাবে যে আসলে তার থেকে আর গুনার প্রতি মন যাচ্ছে না, শুধু নেকির প্রতি যাচ্ছে, ভালো কাজের প্রতি যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে তার,
অর্থাৎ যে গুনাহ থেকে আমি তওবা করে নিয়েছি, যদি পুনরায় আমি দেখি সেই গুনাহটা আমার দ্বারা আর হচ্ছে না, কখনোই হচ্ছে না, তো তখন বুঝতে পারবো যে এই তওবাটা আমার কবুল হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা আজকের বিষয় রেখেছিলাম আল্লাহর প্রিয় তওবাকারী। তো বাস্তবিক পক্ষে আমরা আজকে অনুষ্ঠান থেকেও শুনে নিয়েছি আল্লাহর প্রিয় তওবাকারী। তো আসুন না আমরা এই মন মানসিকতা তৈরি করি, এখন থেকে আমরা প্রথমে তো ভাবতে হবে আমরা এখন থেকে আর গুনাহ করব না। গুনাহ করার যেই পথগুলি রয়েছে, গুনাহ করার যেই মাধ্যমগুলি রয়েছে, যেমন আমাদের বাসায় যদি টিভি থাকে, আমরা চেষ্টা করব সেই টিভিতে শুধু মাদানী চ্যানেল দেখার জন্য। যদি মাদানী চ্যানেল আমরা না দেখি, আমরা যেই চ্যানেলই দেখবো না কেন, সেই চ্যানেলের মধ্যেও গুনাহে আমরা জড়িয়ে যাব। তো এর জন্য আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো আমরা চাইলে আমরা যেখানেই থাকি না কেন এই মোবাইলের
উত্তম পরিবেশ দাওয়াত ইসলামে
আলহামদুলিল্লাহ
আজকে দিচ্ছে। আমিরাইলের সুন্নাত নেককার হওয়ার জন্য মাদানী নামাতের
রিসালা
দিয়েছে, মাদানী কাফালা দিয়েছে। ইনশাআল্লাহ যদি মাদানী কাফালায় প্রতি মাসে সফর করা হয়, প্রতিদিন ফিকরে মদিনা করা হয়, ইনশাআল্লাহ তোবার উপর ইস্তেকামা হবে
অবশ্যই। আর বিশেষ করে দর্শকদেরকে দাওয়াত দেব, আপনারা অবশ্যই আমাদের যে কল সেন্টার নাম্বার রয়েছে, আপনারা চাইলে ফোন করে আপনাদের ঠিকানা মতো আপনারা জেনে নেবেন যে দাওয়াতি ইসলামের উদ্যোগে সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা কোথায় হয়। অনেক মানুষকে দেখা গেছে যে অনেক গুনাহগার, তো নামাজের পাবন্দ ছিল না, বিভিন্ন নেশার মধ্যে, বিভিন্ন নাচ গানের মধ্যে বিভিন্নভাবে তারা গুনাহে লিপ্ত ছিল। তো দাওয়াতি ইসলামের সেই ইজতেমাতে এসে, ইজতেমাতে যেভাবে কান্নাকাটি করা হয়, যেভাবে তওবা করা হয়, তো আলহামদুলিল্লাহ সেই ইজতেমা পাকের বরকতে অনেক আশিকের রাসূল তারা পরিবর্তন হয়ে গেছে, গুনাহ ভরা জিন্দেগি থেকে তারা সত্যিকারের অন্তর থেকে তওবা করে নিয়েছে। তো এর জন্য তওবা করার মন মানসিকতাও কিন্তু তৈরি করার জন্য আমাদের একটি পরিবেশ দরকার। তো আলহামদুলিল্লাহ মোবালিক ইসলামী ভাই তো আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তো আপনাদেরকেও দাওয়াত থাকবে দাওয়াতি ইসলামীর এই মাদানী মহলে আপনারা সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।